চার দিকে হোক প্রসার নেকির দোয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور، الذي خلق سبع سماوات طباقا، ما ترى في خلق الرحمن من تفاوت، فارجع البصر هل ترى من فطور، ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير، ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين، وأعتدنا لهم عذاب السعير، وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير، إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور، تكاد تميز من الغيظ، كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير، قالوا بلى قد جاءنا نذير، فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير، وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير، فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير، إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير، وأسروا قولكم أو اجهروا به، إنه عليم بذات الصدور، ألا يعلم من خلق وهو اللطيف الخبير، هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور، أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور، أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
صل على رسولنا صل على حبيبنا صل على محمد هم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح
Sonar Madina, Amar Pran Re Madina. আমরা সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ পাক পড়ো, কারণ তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। এ আশিকানে রসুল, প্রতিটি কাজের পূর্বে ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন। আমরা চাই তো নিয়ত যত বেশি পরিমাণে করব সওয়াবের পরিমাণও তত বেশি হবে। তো আমরা নিয়ত করে নিই আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত সাপ্তাহিক ইজতিমায় অংশগ্রহণ করব। ইনশাআল্লাহুল করিম যা শুনবো তা স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব। আল্লাহ তাআলা যদি দয়া করে আজকের বয়ানের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জন্য থাকবে, যদি সম্ভব হয় আমরা সেগুলো নোট করে নেওয়া, স্মরণ রাখা আর সেগুলোর উপর আমল করা। যদি কোনো নেকি করার উৎসাহ বয়ান থেকে মিলে তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করতে পারি, সেই নেকি করার চেষ্টা করব। আর যদি কোনো গুনাহ ছেড়ে দেওয়ার অনুরোধ আসে, আল্লাহ পাক যদি দয়া করে ইনশাআল্লাহ আমরা ওই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর এটাও নিয়ত করে নিই যতক্ষণ ইলমে দ্বীনের বয়ান জারি থাকবে আমরা এদিক সেদিক দেখা, জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলা করা। অনেক সময় আমরা শরীর তো আমাদের থাকে মসজিদে, কিন্তু আমরা থাকি না, তো এই জিনিসটা থেকেও আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখব। কারণ ইলমে দিনের মসলিশের একটি আদব হচ্ছে এটা যে মন লাগিয়ে মনোযোগ সহকারে ইলমে দিনের বৈঠকে বসা। আল্লাহ পাক আমাদেরকে ইলমে দিনের বৈঠকের আদবের প্রতি খেয়াল রেখে বয়ান শোনার তৌফিক দান করুক। আসুন পি ইসলামী ভাইরা, আজকের বয়ানের বিষয় বড়ই গুরুত্বপূর্ণ। যদি আমরা দেখি আজ আমাদের জিন্দেগি, আমাদের লাইফ, আমাদের মেজাজ, আমাদের পরিস্থিতির কারণে অনেক সময় আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না, ধৈর্য ধারণ করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলি। অনেক সময় এমন অবস্থা আমাদের হয়ে যায় যে অবস্থা আমাদের ভিতরের রূপকে বাহিরে প্রকাশ করে দেয়। আপনি বলবেন ভিতরের ভালো রূপ থাকলে তো প্রকাশ করুক, নো টেনশন, কিন্তু ভিতরের ওই রূপ প্রকাশিত হয়ে যায় যেটা প্রকাশ করা উচিত ছিল না, যেটা আরেকজনের সামনে জাহির হওয়া উচিত ছিল না, ওইটাই হয়ে যায়। তো প্লিজ আমি বেরা, তার মানে আপনি বুঝতে পেরেছেন যে এটা নিশ্চয়ই ভালো দিক নয়, এটা নিশ্চয়ই উত্তম বিষয় নয়। তো আল্লাহ আকবার, আমাদের বুজের গানে দিন আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ ওই অবস্থার মধ্যে ইনাদের আল্লাহ আকবার যেটা ওনাদের মাঝে ছিলেন এটা কত উত্তম ছিলেন, এবং সেটা তারা কিভাবে তাদের এক্সপ্রেশন ছিল। কিন্তু আজ যদি আমরা আমাদের দিকে তাকাই, বড়ই মারাত্মক, বড়ই বিপজ্জনক। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো আজকে একটি মহৎ গুণাবলী, একজন মুসলমান যদি ধারণ করতে পারে এর কেমন ফজিলত রয়েছে, কেমন বরকত রয়েছে, আজকে সেটা এসেছে। আপনি বলবেন হুজুর এটা কোন গুণাবলী? হ্যাঁ, এটা এসেছে সহনশীলতা, সহ্য করার ক্ষমতা। তো এর কেমন ফজিলত, তো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে যদি একটু দেখি বিদ্যুৎ চলে যায় তো মুখ থেকে গালি বের হয়ে যায়। মুসলমান কাকে দিচ্ছে এও জানে না। আমি আপনাকে শুধু এটার কথা বলতেছি, যদি একটু কোথাও অপেক্ষা করতে হয় তাহলে জবান তো আর কন্ট্রোলে থাকে না, তো শুধু জবানের কি হালত। যদি ফ্যামিলিতে হয় ওখানকার কন্ডিশন আল্লাহ ও তার রাসূল ভালো জানে। যদি বাহিরের কোনো পরিবেশ আমার অনুকূলে নেই, অর্থাৎ আমি যেটা চাচ্ছি সেই রকম হচ্ছে না, তো সবর করার মন মানসিকতাও তো নাই, উল্টা রিয়েকশন। আর রিয়েকশনগুলো কেমন এটা আমি তো জানি, আপনি আপনার অবস্থা থেকে জানেন, আমি আমার অবস্থা থেকে জানি, নিজেরটা নিজে তো জানা আছে, আরেকজন এটা যদি জানা নাও থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামত বরকাতুহুম আলিয়া, একজন মুসলমানকে, একজন আশিকে রসুলকে এমন গুণাবলীগুলো যেন তারা হাসিল করে যেগুলো আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনীর মধ্যে ছিল। আর এগুলো চাই বর্তমান সময়ের মুসলমানদের মাঝে এগুলো চলে আসুক, আর বর্তমান জামানার মুসলমান যেন সেগুলোকে ধারণ করে সেও একজন আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের আমিলদার এবং সত্যিকার মুসলমান হিসাবে তার লাইফকে সে লিড করুক। এটা দাওয়াত ইসলামী চায়। এই জন্যেই যদি আমি বোঝানোর জন্য, আপনি বলবেন হুজুর অনেকগুলো বয়ান আছে, অনেক হয়তো আপনার কাছে মনে হবে এর চেয়ে তো আরো ইম্পর্টেন্ট বয়ান আছে, না অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, বর্তমান সমসাময়িক অবস্থা এটা ওইটা। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এটাও আমি আপনাকে বলছি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে একজন মুসলমানকে ওই বিষয়গুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, যেন সে সত্যিকার অন্তরে একজন মুসলমান এর আখলাক কেমন হওয়া চাই, একজন মুসলমানের লাইফ স্টাইল কেমন হওয়া চাই, একজন মুসলমানের বিহেভিয়ার কেমন হওয়া চাই, এবং কোন ক্ষেত্রে সে কিভাবে সেটাকে ধারণ করবে এবং সেটা নিয়ে সে আগে বাড়বে। তো এটা আলহামদুলিল্লাহ আজকে দাওয়াত ইসলামী আমাদের কাছে পৌঁছাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আমির এলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই মিটা মিটা দিনী সংগঠন, প্রিয় প্রিয় দিনী সংগঠনের মাধ্যমে, সুন্দর পরিবেশের মাধ্যমে একজন মুসলমানকে প্র্যাকটিক্যালি যেন তার লাইফে সেটা কি সে ইমপ্লিমেন্ট করতে পারে সেটার জন্য আলহামদুলিল্লাহ আজকের এই ইজতিমা। আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক। আসুন আমরাও ইনশাআল্লাহুল করিম ধৈর্য ধারণ করে আজকে এই বয়ান এর দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকেও এই গুণাবলী দান করেন, যেন আমরাও এটার মাধ্যমে সওয়াবের ভাগিদার হতে পারি। হ্যাপি ইসলামী ভাইরা, সর্বপ্রথম একটি ঘটনা কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে, আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে ইসলাম কবুল করার জন্য মানুষ উপস্থিত হত। একদিন ইয়েমেনি বাদশাদের বংশধর থেকে ওয়াইল বিন হুজর একটি প্রতিনিধি দলের হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইসলাম কবুল করার জন্য উপস্থিত হল। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তাদের জানালেন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিন দিন আগেই তোমাদের আগমনের সংবাদ দিয়েছিল। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের প্রতি, এই দলের প্রতি খুবই অনুগ্রহ প্রকাশ করলেন, তাদের জন্য নিজের চাদর মুবারক বিছিয়ে দিলেন, নিজের কাছে বসালেন, পবিত্র মিম্বর থেকে তাদের জন্য প্রশংসামূলক বাক্য ইরশাদ ফরমালেন, তাদের জন্য বরকতের দোয়া করলেন, এবং হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের থাকার স্থান পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব দিলেন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যুবক ছিলেন, তিনিও মক্কার এক সর্দারের সাহেবজাদা ছিলেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সহচর্যের বরকতে, আমার নবীর সোহবতের বরকতে এই রকম এক সর্দারের সাহেবজাদা ইনার আভিজাত্য ছিল না, ইনার মধ্যে অহংকারী যে ভাব, যে এরকম বলা হচ্ছে খুবই সাদা সিদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাওয়া মাত্র আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ওয়াইল বিন হুজরের সাথে রওনা হলেন। ওয়াইল বিন হুজর উটনির উপর আরোহণ করলেন, আর হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে থেকে পায়ে হেঁটে চলছিলেন, যেহেতু গরম খুব বেশি ছিল, তাই কিছুক্ষণ হাঁটার পর তিনি ওয়াইল বিন হুজরকে বললেন, গরম অনেক বেশি, এখন তো আমার পা ভেতর থেকে জ্বলতে শুরু করেছে, আপনি আমাকে আপনার পিছনে আরোহণ করেনি। সে উটনির উপর ছিল, আপনি আমাকে আপনার পিছনে বসার সুযোগ দিন যাতে আমি এই গরম থেকে বাঁচতে পারি। আল্লাহ আকবার! ওয়াইল বিন হুজর তাকে এবং তার প্রতিনিধি দলকে ইমামুল আম্বিয়া কেমন অনুগ্রহ করেছে, নিজের চাদর মুবারক তাদের জন্য বিছিয়ে দিলেন, মিম্বরে তাদের প্রশংসা করলেন, তাদের জন্য বরকতের দোয়া দিলেন, এবং তাদেরকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাথে দিলেন যে তাদেরকে থাকার স্থান পর্যন্ত নিয়ে যাও, পৌঁছিয়ে দাও। আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাধারণ ছিলেন না, একজন বড় সর্দারের সাহেবজাদা, শুধু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামি কবুল করার বরকতে কেমন দুনিয়ার কোনো আভিজাত্যকে প্রায়োরিটি দেয় নাই, সে কিভাবে নম্রতা দেখিয়েছেন। আর এই ওয়াইল বিন হুজার যখন একে এই কথা বলা হলো, আপনি আপনার উটনির পিছনে আমাকে বসার সুযোগ দিন, এতে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কড়াভাবে নিষেধ করে দিলেন। একটু চিন্তা করে দেখুন, যদি আজকে আমাদের সাথে আচরণ তো বুঝেন না, এর উপর এমন হিসান করা হয়েছে আর এইভাবে বিহেভ করছে, বুঝুন একটু। এতে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কমপক্ষে আপনার জুতো জোড়াই পরিধান করতে দিন, আপনি যা জুতা পরেছেন ওই দুটো অন্তত পক্ষে পরতে দিন, যাতে আমি গরম থেকে বাঁচতে পারি। ওয়াইল বিন হুজার বললেন, তুমি ওই সব লোকদের অন্তর্ভুক্ত নও যারা বাদশাদের পোশাক পরতে পারবে। ওই ওয়াইল বিন হুজার বলতেছেন কি, তুমি ওই সব লোকদের অন্তর্ভুক্ত নও যে তুমি বাদশার জুতা পরবে, বাদশাদের জুতা পরবে। তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি আমার উটনির ছায়াই চলতে থাকো, আমি আমার উটনির ছায়াই চলতে থাকো, এটাই যথেষ্ট। তা শুনে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ সহনশীলতার পরিচয় দিলেন এবং মুখে কোনো উত্তর দিলেন না। কিতাবের মধ্যে আসলো, এক সময় এমন আসলো যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা সিরিয়ার গভর্নর হলেন। তখন তিনি হযরত ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামেস্কে ডাকলেন। যখন তিনি দামেস্কে আসলেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে অত্যন্ত সম্মানের সাথে সদাচরণ করলেন এবং অতীতের ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার পরিবর্তে হযরত ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সাথে সিংহাসনে বসালেন এবং বললেন, আমার সিংহাসন বেশি উত্তম নাকি আপনার উটনির কোচ? বলতেছে, আমার সিংহাসন দামি না আপনি যে উটনির কোচের উপর বসেছিলেন এটা বেশি দামি? হযরত ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমি ওই সময় নতুন নতুন মুসলমান হয়েছে এবং জাহেলিয়াতের সেই প্রথা সেটাই ছিল, জাহেলিয়াতের তো এটাই প্রথা ছিল যা আমি আপনার সাথে করেছিলাম। এখন আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দ্বারা ধন্য করেছেন এবং আপনি যা কিছু করলেন তাই হলো ইসলামের পদ্ধতি। হযরত ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই নম্র আচরণের দ্বারা এতটাই প্রভাবিত হলেন যে তিনি বলছিলেন, হাই আমি যদি তাকে আমার সামনে আরোহণ করাতাম, আমি যদি, উনি তো চেয়েছিল পিছনে বসতে, এখন সে আফসোস করে বলতেছে আমি যদি তাকে আমার সামনে বসাতাম। এই আশিকানে রাসূল, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আমাদের প্রিয় আখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান অত্যন্ত সহনশীল ছিলেন। যদি আমরা এটাও একটু উপলব্ধি করার চেষ্টা করি, কেমন ভালোবাসাপূর্ণ আচরণকারী ছিলেন, বিনয় ও নম্রতার ভরপুর ছিলেন, সবর ও সহনশীলতায় অভ্যস্ত ছিলেন, তাদের নরম অন্তর এবং দয়ালু ছিলেন, অন্যদের প্রতি হিংসা ও বিদ্বেষ থেকে পবিত্র ছিলেন, মন্দ আচরণের বিপরীতে ভালো আচরণ করতেন, মন্দের বদলা ভালো দিয়ে দিতেন, ধৈর্যশীল ছিলেন, প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ক্ষমা করে দিতেন। হাই আমরাও যেন তাদের পদাঙ্ক অনুসরণ করেছি এবং সহনশীলতাকে আমাদের অভ্যাসে পরিণত করি। এ আশিকানের রাসূল, আজকে যদি আমরা আমাদের দিকে তাকাই, আর যে আচরণ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছিল সেটা ইসলামের পদ্ধতিই ছিল, আর যেটা ওয়াইল বিন উজর দেখিয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে সাহাবিয়ে রাসূল, ইনি যেটা পূর্বে দেখিয়েছিল সেটা জাহেলিয়াতের প্রথা ছিল। তো আজ যদি আমরা বর্তমান সময়ে, আমি আমার দিকে, আপনি আপনার দিকে, একজন মুসলমান হিসাবে বর্তমান প্রেক্ষাপটে আমি আমার ফ্যামিলি লাইফকে দেখি, আমি আমার সামাজিক জীবনকে দেখি, এবং যে একজন বিজনেসম্যান সে তার বিজনেস এর ওই স্থানে তার অবস্থানকে দেখি, একজন জব হোল্ডার সে তার কলিগদের সাথে তার বিহেভিয়ারকে দেখি। যদি আজ আমরা যাচাই করতে যাই তাহলে আমাদের কাছে ইসলামের পদ্ধতি যেটা সেটা কতটুকু আছে আর জাহেলিয়াতের পদ্ধতি আমি কতটুকু আমার মধ্যে, তো যদি আজ আমরা যদি এটাকে বিবেচনা করতে যাই তাহলে বাস্তবিক পক্ষেই আমাদের অবস্থান আমাদের কার্যকলাপ এটাই প্রমাণ করে যে আমরা ইসলামের পদ্ধতিকে মেনে নিতে পারি নাই, সেটাই আমাদের কাছে আমরা ধারণ করতে পারি নাই, আমরা জাহেলিয়াতের প্রথাকে ধারণ করেছি। যার কারণে আজকে দেখুন না, আজকে যদি আমরা দেখি গালির বদলায় গালি নয়, গালির বদলায় প্রহার করা হচ্ছে, আজকে প্রহারের বদলায় প্রহার নয় আঘাতের বদলায় খুন করা হচ্ছে মুসলমান। আমি অমুসলিমদের কথা বলছি না, ইসলামী ভাইরা, সামান্য কথার বদলাই কথা নয় তার বিপরীতে খুন করা হচ্ছে, আরেকজনকে কতল করে দেওয়া হচ্ছে। তো একজন মুসলমান এর বিহেভিয়ারের মধ্যে যদি আমরা দেখি তাহলে এর পিছনে মূল রিজন কি, যে তার কাছে সহনশীলতার যে গুণাবলী থাকার কথা ছিল একজন মুসলমান হিসাবে ধৈর্য ধারণ করা, মেনে নেওয়া, সহ্য করার, সেটা আজ আমাদের ক্ষেত্রে নাই। আমি তো সেটা বাহিরের কথা বললাম, যদি আপনি সেটা একটা ফ্যামিলির মধ্যে দেখেন ভাই বড়ই মারাত্মক অবস্থা। আজকে যদি আমাদের ফ্যামিলির মধ্যে শুধুমাত্র সহ্য করতে না পারার কারণে স্বামী তার স্ত্রীর কথা বরদাস্ত করতে পারে নাই, তো এমনকি তালাক হয়ে গেছে, স্ত্রী স্বামীর কথা বরদাস্ত করতে পারে নাই, তো পিস নামি বেরা যদি আমাদের ঘরের মধ্যেও আমরা আমাদের এই বিষয়টাকে একটু দেখি তাহলে এটা শুধু স্বামী স্ত্রীর মধ্যে নয়, ফ্যামিলির অন্যান্য মেম্বারগুলোকেও যদি আমরা দেখি তাহলে আজকে আমাদের ম্যাক্সিমাম ঘর ভেঙে যাওয়ার পিছনে মূল রিজন এই সহনশীলতা না। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর এটা শুধু একটা ফ্যামিলি ভাঙে তা না, আপনি যদি একটা জাতিকে ভেঙে দিতে চান এর পিছনে এটা। আজকে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বভূত যেটা টাকার প্রয়োজন ছিল এটা নাই কেন, কারণ একজন আরেকজনকে বরদাস্তই করতে পারে না, একজন আরেকজনকে সহ্যই করতে পারতেছে না, তাহলে কেমনে সহ্য করবে, তার কাছে তো ইসলামের পদ্ধতি সে ধারণ করে নাই, সে তো ধারণ করেছে জাহেলিয়াতের প্রথাকে। তো যখন কেউ জাহেলিয়াতের প্রথাকে ধারণ করে তাহলে সেখানে কিভাবে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। তো ইসলামী ভাইরা, হ্যাঁ বাস্তবিক পক্ষে যদি একজন মুসলমান নিজের অবস্থান থেকে বিবেচনা করে, এটা তো আমি দুনিয়াবী কথা বলতাম, আজকে যদি আমরা মসজিদগুলোর দিকে তাকাই, আজকে শুধুমাত্র রাস্তা ফ্যাক্টরি কারখানা এগুলোতে যুদ্ধক্ষেত্র হয় নাই, এখন আল্লাহ পাকের পানা আমরা এমন জামানায় চলে এসেছি, এমন ফিতনা ফিসাদের যুগে চলে এসেছি, মসজিদগুলোর মধ্যেও যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছে কমিটি। আমি আপনাকে বুঝানোর জন্য বলছি, আপনি এটা বুঝতে পারবেন এটা কেমন কথা, মুসল্লি ইমাম হালত কেমন, কেউ কাউকে বরদাস্ত করতে রাজি, আর আল্লাহ পাকের বানা মসজিদে গালাগালি তর্ক ঝগড়া সেটা নিয়ে দখলবাজি, এর পিছনে রিজন কি? তো শুধু একটা মসজিদে নয়, দিনই কাজে দেখুন আপনি, যদি দিনই কাজের লস এটাও এখান থেকে এসেছে, কারণ তার কাছে সহনশীলতাই নাই, তো এই গুণাবলী না থাকার কারণে বড় বড় দিনের লস, শুধু ফ্যামিলিতে লস, ব্যবসাতে লস, চাকরিতে লস এমন নয়, এমনকি আল্লাহ তাআলার পানা বড় বড় নেকির কাজ, দিনের কাজ, সুন্নতের খিদমত, এর পিছনেও সহনশীলতা কত জরুরি, এই গুণাবলী একজন মুসলমানের কাছে থাকা, একজন আজ আমরা এখানে যারা আছি স্পেশালি জিম্মাদারানে দাওয়াত ইসলাম, মুবাল্লিগে দাওয়াত ইসলাম, একজন ইসলামী ভাই দিনের দাওয়াত দেনেওয়ালা, তো তার কাছে একজন ইমাম সাহিব, একজন মুয়াজ্জিন সাহিব যদি উনার দিকে দেখায় তো উনার কাছেও সহনশীলতা কত জরুরি। কিন্তু আফসোস আজকে আমাদের মাঝে এটা যদি মুসল্লিদের দিকে তাকায় আল্লাহ আকবার, তো সামান্য লেট হলে তো মুসল্লি গালিগালাজ শুরু করে দেয়, আসছি মসজিদে নামাজ পড়ার জন্য, কেন লেট হয়ে গেছে? জুমার দিন, প্লিজ আমি বেরা, যদি কোনো কারণে ভুল হয়ে যায় তো এটা তো মানতেই না রাস্ত, আর যদি সেটা ঈদের দিন অথবা জুমার দিন হয় তো প্লিজ আমি বেরা, মানে আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। আপনি বলবেন হুজুর এগুলো কেন বলছেন, যদি আপনাকে আমি এটা বলছি এটা তো প্র্যাকটিক্যালি না আপনার সামনে আমার সামনে ঘটা, এই ধরনের কাজ তো আপনি বুঝুন। এই একটা জিনিস সহনশীলতা না থাকার কারণে আজকে আমাদের অবস্থা কোথায় চলে গেছে, সামান্য 5 মিনিট সবর করা, সহ্য করার ক্ষমতাও আমাদের কাছে, তাহলে আমরা আল্লাহ আকবার, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো আমি এটা যদি বলি না, এটা আমাদের হাল, আমাদের বর্তমান পরিস্থিতি এটাই হয়ে গেছে। আমি মুসলমান, আপনাকে আমি এটা বারবার মেসেজ পৌঁছানোর পিছনে এটা রয়েছে। কেউ কিছু বলেছে, ভাই আমাকে বলেছে, আমাকে বলেছে, আমি নাই আজকে থেকে, আমি আজকে থেকে আর নাই। সে যত বড়ই খিদমত করুক, যত বড়ই কাজ করুক, বাস মানে এটার আগে পিছে কোনো কিছু বিবেচনা করার দরকার নাই, আমি তো একটা কিছু আছে। তো আল্লাহ পাক আসানি করুক। তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মাশা আল্লাহ, আল্লাহ পাক ওনাকে শানও দিয়েছেন, শৌকতও দিয়েছেন, তো মাশা আল্লাহ সিরিয়ার গভর্নরও হয়েছে। আমি বোঝানোর জন্য বলছি, ওই পর্যায় থেকে ইনারা আমাদেরকে এটাই শিখাচ্ছেন, তুমি যত বড়ই একটা কিছু হও না কেন, তো এটা তো কল্পনাও করা যাবে না, আইডিয়াও করা যাবে না, না আমাদের বেলায়। আল্লাহ পাক আমাদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। হিলমে মুয়াবিয়া পৃষ্ঠা 22-এর মধ্যে আসছে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ্য করার ক্ষমতা নিজের উদাহরণ নিজেই ছিলেন। যেমনটি এক ব্যক্তি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কটুকথা বলল, কেউ একজন বলল আপনি চাইলে একে শাস্তি দিতে পারেন, তখন ইনি বললেন আমার এইভাবে লজ্জা লাগে যে আমার প্রজাদের কোনো ভুলের কারণে আমার সহ্য করার ক্ষমতা কমে যাবে। ইসলামী ভাইরা এটা কেমন কথা, যে আমার কাছে এটা ভয় লাগতেছে যে আমার প্রজারা ভুল করবে, এই কারণে আমি সহ্য করতে পারবো না, যদি এই সহ্য করার ক্ষমতা কমে যায় এটার ভয় লাগতেছে আমার কাছে। লোক বলতেছে শাস্তি দাও, আপনি চাইলে তো শাস্তি দিতে পারবেন না। আল্লাহু আকবার, এই আশিকানের সাহাবা, যারা বলে আমরা সাহাবা ইকরামকে মহব্বত করি, যারা বলে আমরা আহলে বাইতকে মহব্বত করি, শুনুন সাহাবী রসুল হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহ্য করার ক্ষমতা থেকে শিক্ষা নিয়ে আমাদেরও ধৈর্যশীল হওয়ার প্রেরণা তৈরি করা উচিত, সহনশীল হওয়া উচিত, নিজের মধ্যে নম্রতা এবং ক্ষমা করার অভ্যাস গড়ে তোলা উচিত, অন্যদের সাথে সবসময় ভালো আচরণ করা উচিত, অন্যদের উপহার দেওয়ার অভ্যাস গড়া উচিত। এমন অভ্যাসের মাধ্যমে একদিকে যেমন পারস্পরিক সম্পর্ক রিলেশন বিল্ড আপ হয়, শক্তিশালী হয় এবং ভালোবাসা বৃদ্ধি পায়, অন্যদিকে আমাদের সমাজে এক মনোরম পরিবেশ বজায় আসবে। হ্যাঁ, আপনি বলবেন হুজুর সহনশীলতা কি? কিতাবু তারিফাত পৃষ্ঠা 66 এর মধ্যে আসছে, সহনশীলতার অর্থ হলো সহ্য করা, রাগ না করা, হিতাহিত জ্ঞান না হারানো। সহনশীলতার সংজ্ঞাও এভাবে দেওয়া হয়েছে যে রাগের সময় প্রশান্ত ও আশ্বস্ত থাকা, যখন রাগ চলে আসবে তখন যেন প্রশান্ত এবং আশ্বস্ত থাকা হয়। এমন এক শ্রেষ্ঠ আমল এটা সহনশীলতা, যা পালনকারী ভাগ্যবান মুসলমানের নাম আল্লাহ পাকের প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়। এই গুণাবলী যেমনটি চতুর্থ পারা সুরায়ে আলী ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ পাক ইরশাদ ফরমান, কাজুল ইমানের অনুবাদ, এবং ক্রোধ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহ তাআলার প্রিয়। এই আশিকানের রাসূল, যদি আমরা জানতে চাই আল্লাহ পাকের প্রিয় হতে কে না চায়। আর এটাও মনে রাখুন, শয়তান কখনো এটি সহ্য করবে না যে মুসলমান নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকুক, এটা শয়তান কখনো বরদাস্ত করবে না। হ্যাঁ, একে অপরের কল্যাণকামী হোক, একে অপরের সম্ভ্রমের হিফাজতকারী হোক, একে অপরের ভুল উপেক্ষা করুক, ক্ষমাশীল হোক, নিজেদের হক ক্ষমা করুক, একে অপরের অধিকারের প্রতি লক্ষ্য রাখুক, একে অপরের সাথে সহযোগিতা করুক, বরং শয়তান তো এটি চাইবে যে মুসলমানরা নিজেদের মধ্যে খুব ঝগড়া বিবাদ করুক, একে অপরের সম্মানে কাদা ছুড়াছুড়ি করুক, অসভ্যতা ও নোংরা কথা বলুক, একে অপরকে গালিগালাজ করুক, যদি কেউ কাউকে একটি থাপ্পড় মারে তবে তার বদলে যেন অন্যজন দুটি থাপ্পড় বসিয়ে দেয়, এটি শয়তানের চাওয়া। যদি কেউ কাউকে একটি গুশি বা লাথি মারে তবে এর পরিবর্তে অন্যজন যেন অনেকগুলো দেয়। যদি বাচ্চার আম্মুর কোনো ভুল হয়ে যায় তবে তাকে যেন প্রাণভরে খুঁটা দেওয়া হয়, লাঞ্ছিত করা হয়। বংশের কোনো সদস্যকে ভুলে নিজের এই প্রেস্টিজ এর মধ্যে লাগবে, আল্লাহ তাআলার পানা, এটার কারণে সারা জীবন বয়কট করা হয়। আমাদের কাছে এমনও আছে না, বোন বলে যে আমার ভাই যেন আমার মরা চেহারাও না দেখে, প্রেস্টিজে লাগবে, ইগো প্রবলেম। তো প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাকে এই এক্সাম্পলগুলো যদি আমরা দেখি তাহলে এটা মানে আমাদের যদি একজন যদি আমরা এই বিষয়গুলো যখন জানি তো তখন লাগে যে আমরা কত বড়ই না মূর্খ, আমাদের নিজেদের প্রতি তখন ঘৃণা এটা আসবে। কখন আসবে? যখন আমি জানব, যখন এই পরিবেশ মিলবে। আলহামদুলিল্লাহ, ইহসান আমির আহলে সুন্নাতের এই জামানার মহান ওয়ালি এ কামিল, 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব, যিনি দাওয়াত ইসলামীকে বানিয়েছেন। আজকে বর্তমান জামানায় তো মুসলমান তো মুসলমানই, বোঝানোর জন্য বলতেছি। তো আমার কাছে মুসলমানের কতগুলো বৈশিষ্ট্য আছে, প্র্যাকটিক্যাল লাইফে কতটুকু আমি আমার এজ এ মুসলিম হিসাবে আমি দেখাচ্ছি, তো এটা তো দেখানোর বিষয় না, আমল করার বিষয়। এটা কতটুকু আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তো দাওয়াত ইসলামী চাচ্ছে এমন মুসলমান যেন তৈরি হয়, এমন আশিকে রসুল যেন তৈরি হয়, যাদের মধ্যে এগুলো থাকবে। আর যাদের মধ্যে এগুলো রয়েছে থাকবে, আল্লাহ পাক এর কেমন দয়া। তো এর ফজিলত আমরা ইনশা আল্লাহুল করিম আজকে আমি আপনাকে শোনাবো। শুনুন প্রিয় আকা, মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি গুণ যে ব্যক্তির মাঝে থাকবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার হিসাব অত্যন্ত সহজ পদ্ধতিতে নেবে, হাই, এবং তাকে নিজের রহমতে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গুণগুলো কি কি? ইরশাদ করলেন, নাম্বার এক, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, আর নাম্বার দুই, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক মজবুত করো, এবং যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। প্রিয় ইসলামী ভাইরা, অপর আরেক হাদিসে মুবারক ইরশাদ হচ্ছে, ইলম শিকার মাধ্যমে আসে, ইলম জ্ঞান এটা কিসের মাধ্যমে আসে? সহনশীলতা কষ্ট সহ্য করার মাধ্যমে তৈরি হয়। যে আজকের বায়ানের বিষয় সহনশীলতা, এটা কষ্ট সহ্য করার মাধ্যমে তৈরি হয়, এবং যে কল্যাণ অর্জনের চেষ্টা করে তাকে কল্যাণ দেওয়া হয়, আর যে মন্দ থেকে বাঁচতে চায় তাকে বাঁচানো হয়। আরো ইরশাদ হচ্ছে পাঁচটি কাজ, আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাম এর সুন্নাত। পাঁচটা কাজ এমন যেগুলো কাদের সুন্নাত? আম্বিয়াগণ আলাইহিমুসসালাম। তার মধ্যে একটি হলো সহনশীলতা। আরো ইরশাদ হচ্ছে, নিশ্চয় মানুষ ধৈর্যের কারণে রোজাদার ও ইবাদতকারীর মর্যাদা লাভ করে। তিরমিজি শরীফের হাদিসে মুবারকা, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা খাদেমকে কতবার ক্ষমা করব? খাদিম কতবার ক্ষমা করব? তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। সে পুনরায় একই প্রশ্ন করল, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবারো চুপ থাকলেন। যখন তৃতীয়বার প্রশ্ন করলো তখন ইরশাদ করলেন প্রতিদিন 70 বার। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, আরবিতে 70 শব্দটি আধিক্য বোঝানোর জন্য ব্যবহৃত হয়, মানে বেশি। আমরা অনেক সময় বলি না একে কতবার বলছি, 70 বারের উপরে বলছি, অনেক সময় হয় না আমাদের, আসলে এটা মানে বেশি বার বলছি এটা বোঝানোর জন্য। তো আমি বোঝানোর জন্য আপনাকে বলি যে প্রতিদিন তাকে অনেকবার ক্ষমা করো। এটি ওই অবস্থায় যখন গোলামের অজান্তে ভুল হয়ে যায়, নফসের খারাপ অভ্যাসের কারণে না হয়, আর অপরাধও মালিকের ব্যক্তিগত হতে হবে, শরীয়তের বাদ জাতীয় ও রাষ্ট্রীয় অপরাধ যেন না হয়, কারণ এইসব অপরাধ ক্ষমা করা হয়। প্রিয় ইসলামী ভাইরা, 70 বার ক্ষমা করার উল্লেখ করার মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে আমরা যেন নিজেদের সহনশীল করি, ধৈর্য ধারণ করি, যত বড়ই ভুল হোক না কেন আমাদের সহনশীলতা ত্যাগ করা উচিত। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি আমল করার তৌফিক দান করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা দেখি আমাদের বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ সালামের বরকতময় ঘটনা, তাহলে আমাদের মধ্যে আরো উৎসাহ আসবে, জজ্বা আসবে যে আমরাও আমল করি। কারণ আমাদের পূর্বে যিনারা আমল করার মাধ্যমে সাকসেস পেয়েছেন, কামিয়াবি পেয়েছেন, তো উনাদের অনুসরণ তো করাছেন। তো সাহাবাই কিরামের ঘটনা আমরা শুনেছি, বুজুর্গানে দিনের সবর করার কেমন মেন্টালিটি। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা কোনো মরুভূমির দিকে তার শিপ নিয়ে গেলেন, তো সেখানে তার সাথে এক সিপাহীর দেখা হল। সে বলল, তুমি কি গোলাম? সিপাহী ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওই জামানার অনেক বড় বুজুর্গ, আমরা তো নাম শুনেছি। তো সিপাহী জিজ্ঞেস করল ওনার কাছ থেকে, তুমি কি গোলাম? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ। সে বলল, জনপদ কোন দিকে, লোকালয় কোন দিকে? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহের কাছ থেকে জিজ্ঞেস করলেন, তিনি কবরস্থানের দিকে ইশারা করলেন, কোন দিকে দেখাই দিলেন, কবরস্থান। সিপাহী বলল, আমি জনপদ সম্পর্কে জিজ্ঞেস করছি, লোকালয় কোথায়? বললেন, তা তো কবরস্থান হয়, লোকালয় কোনটায়? কবরস্থানই তো লোকালয়। এটি শুনে সিপাহী রেগে গেলেন এবং তার চাবুক তার মাথায় মারল। আল্লাহ, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ মাথায় মারল এবং তাকে আহত করে শহরের দিকে নিয়ে গেল। তার সাথীরা দেখলো, সিপাহীকে জিজ্ঞেস করলো, এটি কি হলো? সিপাহী ঘটনা বয়ান করলো। তারা সিপাহীকে জানালো, ইনি তো যুগ যুগের প্রসিদ্ধ অলি, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ। এটি শুনে সিপাহী ঘোড়া থেকে নেমে পড়লো এবং ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহের হাত পা চুমুকে ক্ষমা চাইতে লাগল। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন বললেন যে আমি গোলাম? আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কে, আপনি বললেন গোলাম। তখন বললেন, সে আমাকে তো এটি জিজ্ঞেস করেনি যে তুমি কার গোলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ বলতেছে, তুমি তো আমাকে জিজ্ঞেস করনি, তুমি কি গোলাম? তো আমি বললাম, হ্যাঁ আমি গোলাম, কারণ আমি আল্লাহ পাকের বান্দা। আল্লাহ আকবার। আল্লাহ ওয়ালাদের চিন্তা, যখন সে আমার মাথায় মারল, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ বলতেছে, যখন সে আমার মাথায় চাবুক মারল, তখন আমি আল্লাহ পাকের নিকট তার জন্য জান্নাতের প্রার্থনা করছি। আরজ করা হলো, সে আপনার উপর অত্যাচার করলো, অথচ আপনি তার জন্য দোয়া কেন চাইলেন, এর কারণ কি? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলাই বললেন, আমি এটি জানতাম যে কষ্ট সহ্য করার কারণে আমি সওয়াব পাব। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ বলতেছেন, আমি যদি কষ্ট কি করি, সহ্য করি, তাহলে আমি সওয়াব পাব, সুতরাং আমি এটা পছন্দ করি নিজে, আমি সওয়াব পাব আর সে আজাবে লিপ্ত হবে। আল্লাহ, বলা হচ্ছে এর কারণেই তো আমি সওয়াব পাচ্ছি, তো আমি সওয়াব পাবো আর এই আজাব পাবে, তো এটা তো আমার পছন্দ না। আল্লাহ আকবার। আল্লাহ তাআলার নেক বান্দাদের চিন্তাধারা, এগুলো আমাদেরকে আমাদের জীবনকে অনেক সহজও করে দেয়, সুন্দরও করে দেয়। এখন আমি আপনাকে বলবো, আমাদের কাছে এই টাইম আছে কোথায় যে আল্লাহ পাকের নেক বান্দাদের কথাগুলো শোনার? আমাদের কাছে এই সময় আছে কোথায়? আজকে তো আল্লাহ পাকের বানা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি যদি আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে যদি আমরা আমাদের ইয়াং জেনারেশনকে দেখি, আজকে যদি আমরা আমাদের বৃদ্ধদেরকে দেখি, আগেকার ইনাদের কাছেও ছিল ইলমে দ্বীনের সোহবতে থাকার অভ্যাস, আজকে আমাদের কাছে এই অভ্যাস নাই, আমাদেরকে কে বুঝাতে আসবে? আল্লাহ তাআলার নেক বান্দাদের ঘটনা আমাদেরকে কে বলবে যে আল্লাহ ওয়ালার এমন ছিলাম? আজকে এমন জামানায় আমরা চলে এসেছি যেখানে আল্লাহ পাকের আউলিয়ায়ে কামিলিন ইনাদের সেই উত্তম আখলাক গুলো, ইনাদের উত্তম বিহেভিয়ার গুলো আজকে আমাদের কাছে পৌঁছানো হচ্ছে না, আজকে আমাদের কাছে আসছে না। আজকে আমাদের কাছে দুনিয়া, আজকে আমাদের কাছে আসছে স্টাডি কোনগুলো, আজকে দুনিয়ার মধ্যে বড় বড় অ্যাক্টরদের গুলো আসতেছে, আজকে দুনিয়ার মধ্যে বড় বড় নাফরমানদের গুলো আসতেছে, আজকে দুনিয়ার মধ্যে বড় বড় দুই নম্বরই কাজের গুলাই আসতেছে। তো যেগুলো আমি জানছি, তো আমি যাকেই জানছি, যাকেই স্টাডি করছি, তো আমার লাইফ তো ওইদিকেই যাবে না? তো প্লিজ আমি ভাইয়েরা, আমি আপনাকে এটা বলার পিছনে রিজন হচ্ছে, তো আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে, আজকে আমরা আমাদের যুবক ভাইদেরকে, আজকে আমরা আমাদের সমাজের মধ্যে মুসলমানদেরকে, আসুন না আল্লাহ তাআলার নেক বান্দাদের ব্যাপারে এত বেশি পরিমাণে, আল্লাহ ওলিদের ব্যাপারে আমাদের কাছে নেগেটিভ যে বিষয়গুলো আমাদের কাছে পৌঁছানো হচ্ছে। ইসলামী বেরা তো বান্দা আল্লাহওয়ালাদের কাছ থেকে দূরে গিয়ে, তো আল্লাহওয়ালাদের কাছ থেকে দূরে গিয়ে কোথায় যাবে? দুনিয়াদারদের পিছনে যাবে। ইসলামী বেরা হ্যাঁ তো দুনিয়াদারদের পিছনে যাবে, তো যা হওয়ার তাই হচ্ছে, কি হচ্ছে না? তো মুসলমানদের কাছে আমার যদি আল্লাহওয়ালাদের সোহবত, ইনাদের এই বরকতময় জীবনীগুলো আমি স্টাডি করতাম, তাহলে আমার কাছে তো এক মুখে দুই কথা বের হতো না, আমার কাছে তো মুসলমানদের উপর জুলুম করার মেন্টালিটি আসতো না, আমার কাছে তো অপরের হক সম্পর্কে ধারণা আসতো, আমার কাছে তো দুনিয়ার এই সমস্ত পরিস্থিতিতে আমি সবর করার মতো শক্তি, সাহস আমার কাছে আসতো। তো আজকে আমার কাছে তো এটা নাই, শক্তি নাই সবর করার, ধৈর্য ধরার হিম্মতই আমার কাছে নাই, কোথেকে আসবে? কারণ আমি জিনাদের সাথে আছি, যার সাথে আমার উঠা বসা, যার সাথে আমার চলাফেরা, যার সাথে আমার অ্যাক্টিভিটি, তো ওখানে তো এগুলোর শিখানো হয় না, বরং ওখানে তো এটাই বলা হচ্ছে যদি কেউ তোমার একটু দখল করে তুমি তো তার পুরোটাই দখল করে নাও, আল্লাহ তাআলাকে ভয় করে এটা তো বলা হচ্ছে না, আল্লাহ রসুলকে মহব্বত করে এটা তো বলা হচ্ছে না, আমাকে তো দুনিয়ার মাল, দুনিয়ার দৌলত, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার ক্ষমতা এটাকে কিভাবে অ্যাচিভ করা যায় এটাই তো আমি শিখছি, তো আমি তো ওই পথেই যাব, আমাকে যে কবরে যেতে হবে এটা মনে আর থাকবে কোথেকে আমার কাছে? তো প্রিয় ভাই, যদি আজ আমরা এখানে যারা আসছি মাদানী চ্যানেলের মাধ্যমে যারা শুনছি, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো আমি আপনাকে এই মেসেজ পৌঁছাতে চাচ্ছি, একজন মুসলমানের কাছে এই দাওয়াত পৌঁছাতে চাচ্ছি সাপ্তাহিক সুন্নতবরা ইজিদিমা থেকে, যে একজন মুসলমান, একজন মুসলমানের কাছে এটা কত বেশি জরুরি যে তাদের বুজুর্গানে দিন, তাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের লাইফ স্টাইল কেমন সুন্নত মোতাবিক ছিল, তাদের জীবনীগুলো কেমন সমাজের মধ্যে উত্তম আইডল হিসাবে ছিল, সেগুলোকে আমাদেরকে জানা এবং ইনাদের অনুসরণকারীদের অনুসরণ করা এটা আমাদের জন্য জরুরি। কারণ আপনি যার অনুসরণ করবেন তো আপনার মাঝে এটাই প্রকাশ পাবে, বাস্তবিক পক্ষে এটাই। তো আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোনটা শেখাচ্ছি আপনি দেখুন, তো অন্তত পক্ষে আমরা পুরু তো চেঞ্জ করতে পারবো না, অন্তত পক্ষে আমি আমার সন্তানদেরকে তো শিখাতে পারি, আল্লাহ পাকের নেক বান্দাদের মহব্বত তো তাদের অন্তরে যেন প্রবেশ করে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, অন্তত পক্ষে এটা তো শিখায়। কারণ যদি কেউ আল্লাহ তাআলার নেক বান্দা আউলিয়ায়ে কামিলিনকে মহব্বত করে, সে কখনো আল্লাহ তাআলা এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুশমনকে মহব্বত করবে না। এটা তো অন্তত পক্ষে আপনার আমার বুঝে আসা চায়। কারণ যে আল্লাহর বলিদেরকে ভালোবাসবে, সে কখনো আল্লাহ তাআলা এবং তার রসূলের দুশমনদেরকে ভালোবাসবে না, কারণ তার মধ্যে দুনুটা আসবে না, এটা বাস্তবিক পক্ষে। কারণ যখন সে কোনো নেককারকে মহব্বত করবে, সে কোনো বদকারের সহবতে তো যাবে না, না সঙ্গে তো যাবে না, তো এই জিনিসটা আমাদের বোঝা চায়, উপলব্ধি করা চায়। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, প্রিয় ইসলামী ভাইয়েরা, বড়ই সুসংবাদ আপনার জন্য আমার জন্য যে বর্তমান এই ফিতনা ফাসাদের জামানায় দাওয়াত ইসলামী এবং দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে একজন মুসলমানকে আল্লাহ তাআলার নেক বান্দাদের অনুসৃত পথে পরিচালিত করার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশ দিয়েছে। আমি আপনাকে বলবো, শুধু সেটা বয়ানের মধ্যে সীমাবদ্ধ রাখে না। ইজতিমায় এসেছি, বয়ান শুনেছি, হুজুর বয়ান তো শুনেছি, মুসলমানের কাছে এটা থাকা চাই। হ্যাঁ, থাকা চাই, আপনিও বুঝলেন থাকা চাই, তো আসবে কেমনে, আসবে কেমনে? আমরা তো শুনেছি কষ্ট সহ্য করার মাধ্যমে আসবে না, তো এটার প্র্যাকটিক্যাল তো করা চাই। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী এটা একজন মুসলমানকে প্র্যাকটিক্যাল করারও ব্যবস্থা করে দিচ্ছে, শুধু বয়ান শোনার মধ্যে সীমাবদ্ধ নয়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রাস্তায় সফর করার জন্য দাওয়াতে ইসলামী কাফলা দিয়েছে, চলুন না আমরা দাওয়াতে ইসলামের কাফলায়, তিন দিনের কাফলা, এক মাসের কাফলা, ১২ মাসের কাফলা। কারণ একজন মুসলমান যখন সে ঘর থেকে বের হবে, আল্লাহ পাকে রাস্তায় সফর করবে, তো মুসিবত তো আসবে না, না আসবে না, পরেশানি তো আসবে, কষ্ট তো হবে, তো তখন সে সবর করবে, ধৈর্য ধারণ করবে, তো তার মাঝে সহনশীলতার গুণাবলী আসবে। যখন একসাথে চলবে ধাক্কা তো লাগবে, বরদাস্ত করে নেবে, যখন একসাথে বলবে হাঁটবে, তো মনের বিপরীত তো কিছু না কিছু তো হবে, কারণ ঘরের মতো যেমন চাই তেমন তো হবে না। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি আপনাকে দাওয়াত দিব, কাফলা সফর হবে আলহামদুলিল্লাহ। প্রতি জুমার দিন দাওয়াত ইসলামী প্রতি সপ্তাহে কাফলা আলহামদুলিল্লাহ সফর করে, তো আমি আপনাকেও দাওয়াত দিব। এখানে আমরা যারা আছি আমরা তো নিয়ত করতে পারি, আল্লাহ পাক যদি চায় সহনশীলতার এই গুণাবলী যেন নিজের মধ্যে আসে, আমি যেন প্র্যাকটিক্যালি এটা করতে পারি, আমার লাইফের মধ্যে সেটা আসে, তো আমি কাফলাইতে সফর করি, করা যায় ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে হুজুর, আমিও করব, কাদের কাদের নিয়ত আছে তো হাত তো উঠার অন্তত পারতো ইনশাআল্লাহ। তো আজকে আমরা হাত তো উঠালাম, তো ইনশাআল্লাহ আমরা এখানে আমাদের জিম্মাদারদের কাছে আমরা আমাদের নাম লিখিয়ে দিব, তো আমি বলবো প্রতি মাসে যাওয়া আছে, কারণ শুধুমাত্র এখানে সহনশীলতা শিখাবে আজকের বয়ানের এটা নয়, বরং এখানে এটাও শিখাবে, আমাকে সুন্নাত শিখাবে, শুধু একটা তো শিখবো না, আরো অনেকগুলো শিখ, হ্যাঁ আমাকে মাসআলা মাসাইল শিখাবে, আমাকে আল্লাহ আকবর, এমন অনেকগুলো জরুরি বিষয় যেগুলো একজন মুসলমানের জন্য জরুরি, কিন্তু আমি জানি না, আলহামদুলিল্লাহ শিখার সুযোগ হবে। তো আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এভাবে আমরা আমাদের আমলি জিন্দেগিকে মজবুত করতে পারি, তো এই জন্য দাওয়াত ইসলামী কাফলা দিয়েছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে কাফলায় সফর করার এবং ইনশাআল্লাহ শুধু নিজে নয় অপরকে দাওয়াত দিয়ে, অপর মুসলমান ভাইকেও, কারণ এটা আমার মধ্যে আসুক, আমার ভাইয়ের মধ্যে আসুক, আমার সন্তানের মাঝে চলে আসুক, একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের কাছে বিষয়গুলো আসুক, তো এগুলো পৌঁছানো চাই ইনশাআল্লাহ। যখন আসবে দাওয়াত দিব ইনশাআল্লাহ সফর করবে, তো আস্তে আস্তে আল্লাহ পাক চাই তো ইনশাআল্লাহ আমাদের মাঝে এই বিষয়গুলো বাড়তে থাকবে, তো আমরা সহনশীলতার নিয়ামত হাসিল করতে থাকব, আর আমরা রাগের কারণে অধৈর্য হওয়া এবং যে অন্য কাজগুলো থেকে আমরা বেঁচে যাব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। তো পিস নামি বেড়া, তো আমি আপনাকে বলবো শুধু আজকে তো দাওয়াত ইসলামী এই জন্য আমাদেরকে ছেড়ে দেয় নাই, এক সপ্তাহ বয়ান করে ছেড়ে দেয় নাই, বলা হচ্ছে প্রতি জুমার রাত আল্লাহ পাকের নেক বান্দারা আল্লাহ তাআলার ঘরে ইবাদত করতেন। হ্যাঁ, প্রতি জুমার রাতে, শুধু আল্লাহওয়ালারা কি শুধু জুমার রাতে করতেন? তো ইনাদের তো দৃষ্টান্তই আলাদা, আমরা আমাদেরটা বলি, তো অন্ততপক্ষে জুমার রাত তো আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পারি, ঘন্টা দুই ঘন্টা টাইম দিতে পারি, না পারি না, আমাদের লাইফ থেকে পারা যায় না ইলমে দিনের বৈঠকে। তো কে কে নিয়ত করে, হুজুর যতগুলো জুমার রাত আমার জীবনের মধ্যে আছে আমি প্রতি জুমার রাতে আল্লাহ পাকের ঘরে এসে অন্ততপক্ষে রবের দরবারে হাত উঠাব, রাজি সবাই ইনশাআল্লাহ। তো এই দাওয়াতটা আমরা অপর মুসলমান ভাইকে পৌঁছা, আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমায় যে দুরুদে পাকগুলো পাঠ করানো হয় আমরা পড়ে নিই। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিয়ান ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম।
যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
হযরত আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাই কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ।
একদিন এক ব্যক্তি আসল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাসকানে বসালে। এতে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন যে এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পাঠ করে। সুবহানাল্লাহ। প্রিয়স্তামিবের অর্থাৎ এই দুরূদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নৈকট্য হাসিল করা সম্ভব। আসুন আমরাও পড়ে নিই,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা।
নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়ান ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা।
হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। আসুন আমরাও পড়ে নিই,
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরাও পাঠ করে নিই,
লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি السبعي ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبعي ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম
والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 وسلم اللہ 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 اللہ
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
আসুন প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা মদিনা শরীফকে স্মরণ করে করে আবারও কয়েকবার দরসে পাঠ করি।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ।
আসুন প্রিয় ইসলামী ভাইরা, দোয়ার সময় হয়ে গিয়েছে। আমরা নিজেদের অতীতের গুনাহের কথা স্মরণ করে করে যদি সম্ভব হয় চোখের পানিকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি। অনেকেই দোয়া চেয়েছেন, অনেকেই মাদানী চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাত উঠাবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, প্রত্যেক উম্মতে মুসলিমার জন্য আল্লাহ পাকের দরবারে হাত উঠায়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين، يا ربنا يا ربنا يا ربنا، يا إلهي يا رحمن يا رحيم يا كريم يا غفور الرحيم يا ذا الجلال والإكرام، یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے، یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے، مشکلیں حل کر شہے مشکل کشا کے واسطے، کربلائے رد شہید کربلا کے واسطے، قادری کر قادری رکھ قادریوں میں اٹھا قدر عبد القادر قدرت نما کے واسطے۔ اے مولا، اے مالک و متین، امرا گنہگار، امرا بدکار، امرا نافرمان، نالائق، ناسیز، گناہگار دیر بڑو بڑو سردار، মৌলা
আমরা তো তোমার ওই সমস্ত গুনাহগার বান্দা যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করেছে। এ মাওলা, আমরা তোমার ওই সমস্ত নাফরমান বান্দা যারা রাতের অন্ধকারে চুপি চুপি ঘরের দরজা বন্ধ করে গুনাহ করেছে। এ মাওলা, ভেবেছি কেউ দেখে নাই, তুমি তো দেখেছো। মাওলা, আমাদের চোখ গুনাহ করেছে, আমরা স্বীকার করছি, আমাদের কান গুনাহ করেছে, আমাদের জবান গুনাহ করেছে, মাওলা আমাদের শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটা তোমার নাফরমানি কর। মাওলা, যে বরকতময় রাতে তোমার নেক বান্দারা তোমার দরবারে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দে, আমরাও মাওলা দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমায় এসে বয়ানের পর মাওলা তুমি দয়া করেছো বলে জিকির করে তোমার দরবারে গুনাহে ভরা দুটি কালো কালো ভিক্ষার হাত উঠিয়ে দিয়েছো। এ মালিক ও মতিন, তুমি আমাদেরকে কবুল করে নাও। এ আল্লাহ, আমরা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি, তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো কে মাফ করবে? তুমি দয়া না করলে কে দয়া করবে? মাওলা, আমরা তো অনেক বড় আশা নিয়ে এসেছি। মাওলা, অনেক ইসলামী ভাই অনেক বড় বড় আশা নিয়ে ইজতিমায় আসে তোমার দরবারে দোয়া কবুল হবে, এই আশা নিয়ে। মাওলা, আমরা তো খালি হাতে ফিরে যাওয়ার জন্য আসি নাই। মাওলা, আমরা তো এসেছি তোমার দরবারে তওবা করে, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে। মাওলা, তুমি আমাদের প্রতি দয়া করে দাও, তুমি আমাদের মেহেরবান মা বাবাকে মাফ করে দাও, তোমার নবীর উম্মতদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও। ইয়া আল্লাহ, আমাদের চোখের গুনাহকে ক্ষমা করে দাও, আমাদের জবানের গুনাহকে ক্ষমা করে দাও, আমাদের কানের গুনাহকে ক্ষমা করে দাও। এ মাওলা, আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমরা গুনাহ এর বোঝা নিয়ে কবরে যেতে চাই না, তুমি দয়া করে দাও। আমরা তো আজ তওবা করি, কাল আবার গুনাহের মধ্যে জড়াই যাই। ইয়া আল্লাহ, তোমার দরবারে আমরা ফরিয়াদ করছি, তুমি আমাদেরকে শয়তানের দুঃখা থেকে বাঁচিয়ে দাও, নফসের দুঃখা থেকে বাঁচিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে ইজ্জতের জিন্দেগি, ইমানের সালামতি, ইখলাসের দৌলত, মদিনা শরীফের অলিতে গলিতে ইমান ও ক্ষমার সাথে আফিয়াতের মত নসিব করে দাও। ইয়া আল্লাহ, দূর দূরান্ত থেকে ইসলামী ভাইয়েরা ফয়জানে মদিনায় এসেছে, কেউ অসুস্থতা নিয়ে, কেউ ঋণগ্রস্ততার মধ্যে রয়েছে, ইয়া আল্লাহ, কেউ ঘরোয়া পেরেশানিতে গ্রেপ্তার, মাওলা কেউ ব্যবসার মধ্যে সমস্যা, ইয়া আল্লাহ, কেউ পারিপার্শ্বিক অবস্থায় এমনভাবে রয়েছে মাওলা, মাওলা কাউকে বলতে পারছে না, তোমার বান্দা তোমার দরবারে তো হাত উঠিয়ে দিয়ে মাওলা বলছে, মাওলা তুমি তো প্রত্যেকের অন্তরের খবর রাখো, তোমার বান্দা তোমার দরবারে কি চায়, কার অন্তরে কি মাওলা ফরিয়াদ রয়েছে, তোমার চেয়ে ভালো কেউ জানে না। মাওলা, অনেকেই মেসেজ করেছে দোয়ার জন্য, এ মাওলা অনেকেই মাদানী চ্যানেলের মাধ্যমে হাত উঠিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাত উঠিয়েছে, ইস্তামায় সামিল হয়েছে। মাওলা, আমরা ফরিয়াদ করছি, যারা অসুস্থ তুমি তাদেরকে শিফা দান করে দাও। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও, যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যারা ঘরোয়া পেরেশানিতে জর্জরিত তাদেরকে মুক্তি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা অহেতুক মামলা মুকদ্দমায় গ্রেপ্তার তাদেরকে আসানি করে দাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসায়িক সমস্যা তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ, যারা তোমার দরবারে হালাল রিজিক চায় বা আসান হালাল রিজিক দান করে দাও। ইয়া রহমান ইয়া রহিম, যাদের ঘরে মা বাবা অসুস্থ, সন্তান সন্ততি অসুস্থ, মোলা অনেকে এমন রয়েছে মেডিকেলের মধ্যে দোয়া চেয়েছে, ইয়া আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করে দাও। এ মালিক ও মতিন, দাওয়াত ইসলামীকে বাংলার জমিনে ভুলো ভালা করে দাও। ঘর ঘর ইয়া রসুল্লাহর নারাকে পৌঁছানোর তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, দাওয়াত ইসলামীর জন্য যত অর্থের প্রয়োজন তোমার গাইবি খাজানা থেকে দান করে দাও। ইয়া আল্লাহ, দাওয়াত ইসলামের প্রতিটি ইনস্টিটিউটকে প্রতিটি প্রতিষ্ঠানকে মৌলা তুমি নিরাপত্তা দান করে দাও। ইয়া আল্লাহ, যেখানে মাসাইল প্রবলেম ইয়া আল্লাহ তুমি আসান করে দাও, ইয়া আল্লাহ সমাধান করে দাও, মৌলা মদত করো, মদদগার পয়দা করে দাও। ইয়া আল্লাহ, যারা বুঝতেছে না বুঝার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, বুঝার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, দাওয়াত ইসলামের প্রতিটি প্রতিষ্ঠানকে, মসজিদকে, মাদারিসকে ইয়া আল্লাহ দুশ্মনানে রসুল, গুস্তাখানে রসুল এর সকল ধরনের ফিতনা ও ফাসাদ থেকে নিরাপত্তা দান করে দাও, হিফাজতি নসিব করে দাও। ইয়া আল্লাহ, সকল আশিকানে রসুলের জান মাল ইজ্জত আবরুকে হিফাজত করো। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া সহ সকল পীর মাশায়েখ উলামায়ে আহলে সুন্নাত ইয়া আল্লাহ, নিগরানে সুরা রাকিনে সুরা জানেশিনে আমির আহলে সুন্নাত সহ সকল জিম্মাদার ও জিম্মাদারা, সকল ইসলামী ভাই ইসলামী বোন এর প্রতি খাস খাস রহমত নাজিল করে দাও। যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে তোমার দীনের সুন্নতের সুন্নিয়তের খিদমত করছে প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। জিস কিসে নে ভি দোয়া কে ওয়াসিতে ইয়া রব কহা কর দে পুরি আর জো হর বে কসো মজবুর কি। মোলা আমাদেরকে বার বার হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারতে মদিনা নসিব করে দাও, দিদারে মুস্তফা দান করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمْ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ بِحَقِّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ
يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بھول جا
سلام عليك يا رسول
এই কাজ সোহানি ঘড়ি চমকাতে বাকা চাঁদ উস দিল আফরোজে সাত পেলা খো সালাম মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম গোসে আজম ইমাম তো কন্নো কা গোসে আজম ইমাম তো কন্নো কা জলবায়ে শানে কুদরত পেলা খো সালাম মুস্তাফা জানে রহমত পেলা লাম ডাল দি কলবো মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পেলা খো সালাম ফয়জ সে জকে লাখ নামাজি বনে ফয়জ সে জিনকে লাখ ইমাম সজে উস আমির আহলে সুন্নত পেলা খো সালাম মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমআ বজমে হেদায়ত পেলা খো সালাম।
আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের বৈঠক থেকে ওঠার দোয়া পাঠ করে নিই, কেননা এই দোয়া পাঠ করার দ্বারা আমাদের বৈঠকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আর যার নেকি হয়েছে এর উপর শিলমোহর মেরে দেওয়া হবে। আসুন আমরা মুখে মুখে পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله
চারিদিকে হুক প্রসার নেকির দোয়াত উম্মত হুক খোদা ভীরু হে রাসূল।